ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
যোগাযোগের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জায়গাটা একটু আরো কঠিন হয়ে যাচ্ছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
বাংলাদেশের এমপি বলেছেন, তিস্তার পানি বণ্টন নিয়ে আমরা আশাবাদী।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামিক স্টেট বা আইএস এর প্রকাশিত ভিডিও ফুটেজে অনেক কজন জিম্মিকে শিরশ্ছেদ করতে যে মুখোশধারী জঙ্গিকে বারবার দেখা গিয়েছে সেই ব্যক্তিটির আসল পরিচয় জানা গেছে। তবে নিরাপত্তা সূত্র সতর্ক করেছে যে ওই সংবাদটি সঠিক নাও হতে পারে। বৃহস্পতিবার মোহাম্মদ এম ওয়াজির বন্ধুদের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে যে জিহাদি জন নামে পরিচিত ওই দীর্ঘ দেহি, যার উচ্চারণ লন্ডনবাসীদের মতো, তার আসল নাম হচ্ছে মোহাম্মদ এম ওয়াজি। তবে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জ্যামি ডেটমার রোম থেকে জানিয়েছেন যে ইউরোপীয় গোয়েন্দা সূত্র জিহাদি জন যে মোহাম্মদ এন ওয়াজির, সেই তথ্য তারা নাকচ করে দিয়েছে। তারা বলছে যা ধারণা করা হচ্ছে তার চাইতেও এই খবর আরো বেশি জটিল। খবরে বলা হয়েছে এম ওয়াজি কুয়েত বংশোদ্ভূত, তার জন্ম কুয়েতে, কিন্তু পরে সে ব্রিটিশ নাগরিকত্ব পায় এবং পশ্চিম লন্ডনের অধিবাসী ছিল সে। ওদিকে সক্রিয়বাদী একটি দল জানিয়েছে যে ইসলামিক স্টেটের জঙ্গিরা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে যে আসিরিয়ান খ্রিস্টানদের অপহরণ করেছে সেই সংখ্যা অন্তত 220 জনে পৌঁছেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় এখনও সংশ্লিষ্ট থানায় গিয়ে পৌঁছয়নি। ঢাকার একটি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওদিকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে বিএনপি সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা না পৌঁছানোর কথা স্বীকার করেন।
দেখিনি, ওয়ারেন্ট থানায় গেলে সেখানে কি বলা আছে, কি নির্দেশ দেওয়া আছে, কোর্টের আদেশ সবার জন্যই অবশ্যই পালনীয়, কোর্টের ওয়ারেন্টের যা নির্দেশ থাকবে সেই অনুযায়ী আমরা কাজ করব।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এক সংবাদ সম্মেলনে বলেছেন, নব থিয়েটার দুর্নীতি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের জন্য আদালতে যাননি, অথচ মামলা হলে আইন অনুযায়ী আদালতে যেতে হবে। ওদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে সারাদেশে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। এ নিয়ে বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ফেনীতে ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এতে 10,000 জমির দলিলপত্র পুড়ে গেছে। ঢাকায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বন্দুকের নল ও দলকানা কিছু প্রচার মাধ্যম, নির্ভর সরকার এখন পতনের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে। আগামী রোববারের মধ্যে দাবি মানা না হলে রোববার থেকে হরতাল সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ে ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসন বলেছেন, চলতি দশকের শেষ নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলায় বিশ্বব্যাংক বাংলাদেশের জনগণকে দৃঢ় সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
বৃহস্পতিবার 5 দিনের বাংলাদেশ সফর শেষে এক বিবৃতিতে অ্যানেট ডিকসন বলেছেন, মানব সম্পদ উন্নয়নে ও দারিদ্র বিমোচনে বাংলাদেশ তাৎপর্যপূর্ণভাবে এগিয়ে গেছে। তবে তিনি বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য এখনো বেশ কিছু কাজ করতে হবে। বিদ্যুৎ ও পরিবহন খাতের ব্যবধান কমানো, নগরায়নকে আয়ত্তের মধ্যে রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে কমানোর মতো কাজগুলোকে করতে হবে বলে তিনি উল্লেখ করেন। অ্যানেট ডিকসন আরো বলেন, কাজ করতে হবে ব্যবসা, সরকারি সেবা ও সুশাসনের উন্নয়নে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তার সফরকালে সংশ্লিষ্ট মন্ত্রী, কর্মকর্তা এবং বেসরকারি খাতের নেতা, উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশ সফরের প্রেক্ষিতে বাংলাদেশের জনগণ আশা করছেন দুদেশের মধ্যে সম্পর্ক ভালো হবে। এ বিষয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে আশান্বিত সেদেশের মানুষ। এই সফরকে বাংলাদেশের মানুষের মনে তিস্তার জলবন্টন নিয়ে আশার আলো সঞ্চার হয়েছিল। শেখ হাসিনা সরকার মনে করে তার সবটা না মিটলেও সেই কাজে সাফল্যের পথে আরো এক ধাপ এগোনো গেল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের সফরে বাণিজ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুদেশের সম্পর্কে অনেক উন্নতি ঘটেছে। আগামী দিনে এই সফরের ফল মিলবেই কলকাতায় একথা বলেছেন বাংলাদেশের সাতক্ষীরা সদরের আওয়ামী লীগের এমপি মীর মোস্তাক আহমেদ রবি। বাংলাদেশের এমপি বলেছেন, তিস্তার পানি বন্টন নিয়ে আমরা আশাবাদী, আশা করি একদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তবে এটাও ঠিক, তাকে একই সঙ্গে জল নিয়ে তার রাজ্যের পরিস্থিতি মাথায় রাখতে হয়। এছাড়া তিনি বলেছেন, বাংলাদেশ চায় ভারতকে পর্যাপ্ত পরিমাণে ইলিশ পাঠাতে। ইলিশ নিয়ে এদেশের মানুষের মনেও আবেগ রয়েছে। পরমাশিস খসড়ায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
রাশিয়া মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ না করার জন্য পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে। তারা বলছে, ওই ধরনের হুমকিতে এটাই প্রতীয়মান হয় যে পশ্চিমারা পূর্ব ইউক্রেনের জন্য যে চুক্তি হয়েছে তা এগিয়ে নেওয়ার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু নেতা পূর্ব ইউক্রেনের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য দেওয়া বন্ধ না করলে মস্কোর ওপরে কঠিন নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে তুরস্ক দূতাবাসের গাড়ি বহরের কাছে বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী গাড়ি বিস্ফোরিত হয়। বৃহস্পতিবার সকালে ওই হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। কাবুলের পুলিশ বিভাগের এক মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে হামলায় একজন তুরস্কের নাগরিক নিহত হয়েছেন। কাবুলের মধ্য অঞ্চলের অবস্থিত তুরস্ক মিশনের ঠিক বাইরে বিস্ফোরণটি ঘটে, যা আফগান প্রেসিডেন্ট প্রাসাদের খুব কাছেই অবস্থিত। আফগানিস্তানের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী আয়ুব সালাঙ্গি সাংবাদিকদের বলেন, ওই আক্রমণের লক্ষ্য ছিল তুরস্ক দূতাবাসের গাড়ি। তুরস্কের সামরিক বাহিনী বলছে, তুরস্কের দূত ইসমাইল আরামাজের নিরাপত্তা দলকে যে গাড়িটি নিয়ে যাচ্ছিল সেই গাড়িটি লক্ষ্য করেই হামলা চালানো হয়। তালিবান ওই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে যে তাদের উদ্দেশ্য ছিল আমেরিকার সেনাদের গাড়ি বহরের ওপরে আক্রমণ চালানো। ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু সংসদে রেল বাজেট পেশ করেছেন। এটাই নরেন্দ্র মোদী সরকারের প্রথম রেল বাজেট। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
রেলমন্ত্রী সুরেশ প্রভু বৃহস্পতিবার সংসদে রেল বাজেট পাশ করতে গিয়ে বললেন, ভারতীয় রেলকে নতুন জন্ম দিতে চান তিনি। বাজেটে যাত্রী ভাড়া বা পণ্য মাশুল বৃদ্ধির কোন রকম প্রস্তাব যেমন নেই। রেলমন্ত্রী 2015-16 অর্থবর্ষে রেলের আয় ব্যয়ের কোন লক্ষ্যের কথাও জানাননি। একটিও নতুন ট্রেন নয়, কোন রেল প্রকল্পের ঘোষণাও নেই। তবে হ্যাঁ, গতি বাড়িয়ে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ দ্রুত করা হবে। জনপ্রিয় ট্রেনগুলির কোচ সংখ্যা 24-এর বদলে 26টি করা হবে। আয় বাড়াতে কিছু কিছু ট্রেন ও স্টেশনের নামকরণের সুযোগ পাবে বেসরকারি সংস্থারা, তবে অর্থের বিনিময়। মন্ত্রী জানিয়েছেন, যাত্রী পরিষেবা খাতে প্রত্যেক বছর রেলের লোকসান 30,000 কোটি টাকা। তা সত্ত্বেও রেলের পুনর্জন্মের লক্ষ্যে আগামী 5 বছরে লগ্নি করা হবে 8.5 লক্ষ কোটি টাকা। ভাড়া ও মাশুল না বাড়িয়ে এই বিপুল অর্থের সংস্থান কেমন করে হবে? রেল বাজেটে এই সবই ধোঁয়াশা রয়ে গেল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সোমালিয়ার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে বৃহস্পতিবার মোগাদিশুতে প্রেসিডেন্ট প্রাসাদে বেশ কয়েকটি মর্টারের গোলা আঘাত হানে। আল শাবাব জঙ্গি দল ওই আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। আল শাবাব জানিয়েছে যে তারা প্রেসিডেন্ট চত্বরে বেশ কয়েক রাউন্ডের মর্টারের গোলা বর্ষণ করেছে। ওই ঘটনায় হতাহতের সংখ্যা এখনও জানা সম্ভব হয়নি। গত সপ্তাহে জঙ্গি দল আল শাবাব মোগাদিশুতে একটি হোটেলে বোমা হামলা চালিয়ে 25 জনকে হত্যা করে। নিহতদের মধ্যে দুজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং ওই আক্রমণে দেশের ডেপুটি প্রধানমন্ত্রীও আহত হন। কর্মকর্তারা জানিয়েছেন যে ওই হোটেলের হামলায় মোগাদিশু শহরের ডেপুটি মেয়র মোহাম্মদ আদেন গুলেড এবং সোমালি আইন প্রণেতা ওমর আলী নূর নিহত হন। পরিবহন এবং বিমান চলাচল মন্ত্রী সহ আরও ৪০ জন আহত হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটারে। বাংলাদেশের এক আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে বর্তমানে দেশে যে রাজনৈতিক সংকট চলছে তার আরও অবনতি ঘটতে পারে এবং বিভিন্ন মহল এই সংকট নিরসনের যে উদ্যোগ নিয়েছে তার ওপর নেতিবাচক প্রভাবও পড়তে পারে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।
বেগম জিয়ার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় আদালত যে গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছে সে সম্পর্কে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিকের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,
উনি অনেকদিন এই মামলায় বিচারের ধার্য তারিখে হাজির হন নাই এবং ধার্য তারিখে হাজির না হলে বিশেষজ্ঞ হাজির থাকার জন্য কোর্টের অনুমতি না থাকলে উনি ভাবে গ্রেপ্তারির পরোয়ানা ইস্যু করে। এটাও আইনগত হবে, এটা আমি বলবো যে একটা স্বাভাবিক পদক্ষেপ, যদিও বিএনপির পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরছেন যে কেন এটা করা অনুচিত হয়েছে। এটা আইনজীবীরা যুক্তি তুলে ধরতে পারে। এটা আমরা যেহেতু বিচারাধীন মামলা সম্পর্কে কথা বলছি, অর্থাৎ এই আদেশটা আইনগত ভাবে এটা অস্বাভাবিক কোনো আদেশ না।
বর্তমান পরিস্থিতিতে দেশের চলমান রাজনৈতিক সংকটকেও আমলে নিতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন,
রাজনৈতিক দিকও এখানে আমাদের আমলে নিতে হবে। এই অর্থে যে এখন বিশেষ রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি, সংকটময় পরিস্থিতি চলছে এবং এই রাজনৈতিক সংকটের একটা অন্যতম প্রধান দল বা যে দল সেটা হলো বিএনপি এবং তার প্রধান নেত্রী যদি এখন গ্রেফতার হয়ে যান, তাহলে আমরা সাধারণ মানুষ জেনে সবাই আশঙ্কা করবে যে এটাতে হয়তো রাজনৈতিক অস্থিতিশীলতা বা অস্থিরতাটা আরো বাড়বে এবং ওনাকে গ্রেপ্তার হলে হয়তো যোগাযোগের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে যে শান্তিপূর্ণ সমাধান সেটার সম্ভাবনাটাও কিছুটা ব্যাহত হবে। এবং এই জন্যই আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন আন্তর্জাতিক মহল, জাতিসংঘের মহাসচিব সহ সবাই উদ্বেগ প্রকাশ করছেন। আমার মনে হয় যে এই কারণেই তাদের উদ্বেগটা, যোগাযোগের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জায়গাটা একটু আরো কঠিন হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, বিবাদমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট ও বিরোধী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরের রাজনৈতিক পক্ষগুলো এবং সুশীল সমাজ সংলাপের মাধ্যমে সংকট নিরসনের তাগিদ দিয়ে যাচ্ছে। এছাড়া জাতিসংঘ এবং বিভিন্ন দেশ বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে বিবাদমান পক্ষগুলোকে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছে এবং প্রয়োজনে সহযোগিতা প্রদানেরও ইচ্ছা প্রকাশ করেছে। জাতিসংঘ ইতিমধ্যেই বাংলাদেশের সংকট সমাধানে কাজ করার জন্য সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে দায়িত্ব দিয়েছে এবং সে অনুযায়ী তিনি প্রয়োজনীয় যোগাযোগ করছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ডক্টর আনিস রহমান মেলানোমা ক্যান্সার নিয়ে গবেষণা করছেন। মেলানোমা ক্যান্সার নির্ণয়ের একটি পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে তিনি স্টুডিওতে আছেন, তার সাক্ষাৎকার নিচ্ছেন শিগুফতা নাসরিন খুইন।
ডক্টর আনিস রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি ত্বকের ক্যান্সার নিয়ে গবেষণা করছেন, আপনি মেলানোমা ক্যান্সারের অগ্রিম নির্ণয়ের একটা পদ্ধতি আবিষ্কার করেছেন, এ সম্পর্কে একটু বলবেন আমাদের?
নিশ্চয়ই। প্রথমত আপনাদেরকে অত্যন্ত অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং আমাদের রিসার্চের রেজাল্ট শেয়ার করার জন্য। আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, বাংলা এবং ইংরেজি মিশানো হবে আমার কথা বা বক্তব্য। তো আমরা প্রাইমারিলি আমরা যে মূলত যে ক্যান্সার নিয়ে গবেষণা করছি তা নয়। আমরা ক্যান্সারের গবেষণা হচ্ছে ওয়ান অফ দি মেইন ফোকাস, বাট দ্যাটস নট, মানে সেটাই সব কিছু না। মূল জিনিসটা হলো যে আমরা একটা রেডিয়েশন আবিষ্কার করেছি বলতে গেলে, যেটা কিছুদিন আগে পর্যন্ত ছিল না। এই এই রেডিয়েশনটাকে বলা হয় টেরাহার্টস রেডিয়েশন, আর টি রে। এটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড এই দুটো ব্যান্ডের মাঝখানে অবস্থিত, এবং এখানে একটা টেরাহার্টস গ্যাপ ছিল। সায়েন্টিস্টরা অনেকদিন থেকেই চেষ্টা করছিলেন এই রেডিয়েশনটাকে কাজে লাগানোর জন্য, বিকজ কারণ এর এর অনেক কিছু বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন আছে। যেমন ধরুন এটা এক্স রের মতো ক্ষতিকর না, এটা টিস্যুকে বায়োলজিক্যাল টিস্যুর কোনো ক্ষতি করে না, অথচ এটা টিস্যুর ভিতরে ঢুকতে পারে এবং ঢুকে সেখানকার ইনফরমেশান আনতে পারে। তো আমরা সেই পার্টিকুলার গুণটাকে কাজে লাগিয়ে সেল স্কিনের ত্বকের যে সেল স্ট্রাকচার আছে সেটার ইমেজিং করি, স্পেকট্রাম নেই এবং লেয়ারিং ডেফিনেশান, এই তিনটা মেজার করি আমরা। তো ইমেজিং থেকে দেখা যায় যে স্কেল যে ত্বকের সেল যেগুলো হেলথি সেগুলোর রেগুলার সেল ডেফিনিশানটা আমরা দেখতে পাই, কিন্তু যখন ক্যান্সার হয় এবং অত্যন্ত আর্লি স্টেজে যে ক্যান্সারটা হয়, তখন সেলগুলো সেই সেল ইন্টিগ্রিটি ডেফিনিশন হারাতে থাকে, অ্যাগ্লোমারেটেড লাম্প হওয়ার দিকে যেতে থাকে। তো আমরা সেটা অনেক প্রাথমিক স্তরে সেটা দেখতে পাই এই টেরাহার্টস রেডিয়েশনের ইমেজিং দিয়ে এবং স্পেকট্রাম এবং লেয়ারিং ডেফিনেশনের মাধ্যমে।
এটা এখন ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য যে কিমোথেরাপি ব্যবহার করা হয়, আপনি যদি মানে এই রেজ যদি ব্যবহার করা হয় তাহলে কি আর কিমোথেরাপি ব্যবহার করতে হবে না?
না, নিশ্চয়ই হবে। এটা তো থেরাপিউটিক্স না, এটা ডায়াগনস্টিক। আমাদের প্রাইমারি অবজেক্টিভ হলো যে স্কিনে একটা র্যাশ হলো বা একটা অ্যাবনর্মালিটি হলো, ড্যামেজ, যে কোনো রকমের ড্যামেজ হলো, এর জন্যে ডাক্তারদের কি বায়োপসি করতে হবে কি হবে না, এটা কি ক্যান্সার না, এটা ধরেন টিউমার যদি হয় সেটা বেনাইন টিউমারও হতে পারে যেটা ক্যান্সারাস না, তা এইটাকে আমরা ডাক্তারদেরকে আমরা এই ডায়াগনস্টিকের ব্যাপারে হেল্প করছি।
ধন্যবাদ। আপনি আমেরিকান কেমিক্যাল সোসাইটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন, বাংলাদেশের বিজ্ঞানীদের সঙ্গে কিভাবে এ বিষয়ে আরও সহযোগিতা করা যায়?
অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমি বেশ প্যাশনেট এই ব্যাপারেও। আমেরিকান কেমিক্যাল সোসাইটি ইজ দ্য বিগেস্ট সায়েন্টিফিক অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। এখন তাদের 161,000 বা 160,000 মেম্বার আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা 164,000 থেকে কমে কিছুটা নিচে নামছে। তাদের অলটুগেদার 23-24 ডিভিশন আছে। আমি একটা ডিভিশন যেটা হলো স্মল কেমিক্যাল বিজনেস ডিভিশন, তার চেয়ার ইলেক্ট, তার মানে নেক্সট টার্ম আমি আউল বি চেয়ার। তা এটা হলো স্মল কেমিক্যাল বিজনেসদেরকে এনার্জাইজ করার জন্যে এই এই ডিভিশনের ভেরি মানে প্রায়োরিটি হচ্ছে সেইভাবে। বাট দ্যাটস এইট, আমরা পুরো আমেরিকান কেমিক্যাল সোসাইটির সঙ্গে বিভিন্নভাবে কাজ করি। এখন পৃথিবীর বহু দেশে আমেরিকান কেমিক্যাল সোসাইটির মানে সিস্টার অর্গানাইজেশন আছে, যেমন ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। বাংলাদেশকে মানে আমরা উই প্যাস দি হাই টাইম সো টু স্পিক, বাট স্টিল উই শুড স্টার্ট, আমাদের এখনই শুরু করা উচিত, বেটার লেট দ্যান নেভার। আমি ঢাকা ইউনিভার্সিটির সঙ্গে কিছু যোগাযোগ করেছি এবং ইনিশিয়েটিভ নিয়েছি। প্রফেসর হাসিনা খানের সঙ্গে আমি জুট জিনোম নিয়ে একটা প্রজেক্ট শুরু করেছিলাম, যদিও সেটা খুব বেশি দূর এগোয়নি, মোটামুটি এখন স্থগিত পর্যায়ে আছে। কিন্তু এই ক্যান্সারের ব্যাপারটা নিয়ে, এটা যে শুধু একটা মানে বিজনেসের ব্যাপার তাই না, এটা এটা একটা সোশ্যাল সার্ভিস যেটা ইজ নিডেড, কারণ এখন বায়োপসি ছাড়া আর কোনো উপায়ে এটাকে ই করা যায় না, ডিটেক্ট করা যায় না। তো সেই জন্য আমি মনে করি যে আমরা যদি কোনো বাংলাদেশি গ্রুপ বা বিজ্ঞানীদের সঙ্গে বা ইউনিভার্সিটির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারি এবং এক্সচেঞ্জ দি নলেজ, নট অনলি দ্যাট, আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটা প্রোগ্রাম আছে যেটা হলো ফরেন কোলাবোরেশন ডেভেলপমেন্ট, সেইভাবে আমরা কানেক্ট হতে পারি।
আচ্ছা, বাংলাদেশের লোকজনকে ত্বকের ক্যান্সার বিষয়ে সচেতন করে তোলা তো প্রয়োজন, তাই না?
অবশ্যই প্রয়োজন, কারণ বাংলাদেশ যেহেতু ট্রপিক্যাল কান্ট্রি, ওয়ান অফ দি ট্রপিক্যাল কান্ট্রিজ, আমাদের এই সমস্যাটা অন্য অনেক দেশের থেকে মানে পপুলেশনের মধ্যে অনেক বেশি বাংলাদেশের, এবং অনেক সময় এটা আনডিটেক্টেড যায়। আনডিটেক্টেড যাওয়ার ফলে যখন ডিটেক্টেড হয় তখন আর তেমন কিছু করার থাকে না। এই জন্যে আমাদের দেশের লোকজনদেরকে সচেতন করে তোলা অত্যন্ত দরকারি, এবং তারা নিয়মিত যেন পরীক্ষা করতে পারেন বা ডাক্তারের কাছে সাহায্য নিতে পারেন, এটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি।
আরেকটি বিষয়ে আপনি কাজ করেছেন, সেটা হচ্ছে বাংলা লেখার সফটওয়্যার তৈরির ব্যাপারে, এ সম্পর্কে একটু বলবেন?
দ্যাট ইজ স্টিল অ্যানাদার প্যাশন যেটা আমি ফিল করি স্ট্রংলি। আমি যখন এদেশে আসি 1985 সালে, তার আগে আমি অ্যাটমিক এনার্জিতে সায়েন্টিফিক অফিসার হিসাবে কাজ করতাম এবং থিওরিটিক্যাল ফিজিক্স পার্টিকুলারলি করতাম তখন। তো এখানে এসে কমিউনিকেশনের জন্য, করেসপন্ডেন্সের জন্য দেখি, আমি যেহেতু উইন্ডোজ পিসি দিয়ে, মানে IBM থেকে শুরু করে উইন্ডোজ পিসি দিয়ে আমার ক্যারিয়ার চলছে, সেখানে মানে এমন কোনো কিছু কিনতে পাওয়া যাচ্ছিল না যেটা আমি ইউজ করে বাংলা লিখতে পারবো। তো তখন আমার কিছুটা আইডিয়া ছিল এবং আমি সেটা ইউজ করে একটা ফন্ট তৈরি করি যেটা উইন্ডোজ সফটওয়্যারের সঙ্গে কাজ করতেছে। আমার কন্ট্রিবিউশন ওইটাই ছিল যে শুধু ফন্টটা আমি সিস্টেমে ইনস্টল করে দিতাম, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, এই সমস্ত সফটওয়্যারগুলো তখন ওই সেই ফন্টটাকে ইউজ করতে পারত। এই কাজটা প্রাইমারিলি আমি করি 1987 এবং পরে কিছু ইউনিভার্সিটি অফ শিকাগোর সঙ্গে আমি অনেক কনফারেন্সে জয়েন করেছি এই সমস্ত ব্যাপার নিয়ে। তা এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এখন আমরা অনেক ভালোভাবে এটা করতে পারছি। আই এম ভেরি হ্যাপি টু সি দি কারেন্ট এভলিউশন অফ দ্য ডেভেলপমেন্ট।
ডক্টর আনিস রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য এবার রয়েছে যুব সংবাদ। বলা হয়ে থাকে শিক্ষার্থীদের জন্য অঙ্ক হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। যোগাযোগ, কম্পিউটার সায়েন্স, শিল্পকলা, ইন্টারনেট, মহাকাশ গবেষণা, সবকিছুই অঙ্কের ধারণার ওপর। প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের সর্বসাম্প্রতিক আন্তর্জাতিক জরিপ অনুযায়ী গণিতে পারদর্শিতার হারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের অবস্থান 27তম। এর কারণ অনুসন্ধান চলছে। এ বিষয়ে নিউ ইয়র্ক থেকে রিপোর্ট করছেন ভয়েস অফ আমেরিকার বার্নার্ড সুশম্যান, শোনাচ্ছেন সেলিম হোসেন।
অঙ্ক মানে শুধু পাটিগণিত নয়, বিজ্ঞানী এবং দর্শনবিদগণও একে আখ্যায়িত করেছেন জ্ঞানের ভিত্তি হিসেবে এবং অঙ্কের সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেন, সে প্রশ্নের উত্তর দিলেন নিউ ইয়র্ক শহরের বাইরে ডবস ফেরির মার্সি কলেজের সুপরিচিত অঙ্কবিদ এবং স্কুল অফ এডুকেশনের ডিন অ্যালবার্ট পোজামেন্টিয়ারি। তিনি বললেন, এ দেশের এবং ইউরোপের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অঙ্ক বিষয়ে অনীহার কথাটি সাধারণ মানুষের ধারণার মতোই কখনো ইচ্ছায় আবার কখনো অনিচ্ছায় শ্রেণীকক্ষেই বলে ফেলেন, ফলে প্রাথমিক স্কুলেই অঙ্কে প্রণোদনা বা উৎসাহ দেয়া কিংবা আগ্রহ সৃষ্টির অভাব থাকে। আর শ্রেণীকক্ষে শিক্ষকদের উৎসাহ প্রদান করার কাজটি বাচ্চাদের অঙ্কের প্রতি আগ্রহ তৈরিতে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। নিউ ইয়র্ক শহরের ন্যাশনাল মিউজিয়াম অফ ম্যাথমেটিক্সের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে অঙ্কে আগ্রহী করা। বাচ্চাদেরকে অঙ্ক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আকৃষ্ট করতে এখানে 30 ধরনের আধুনিক প্রযুক্তির আকর্ষণীয় রাইড রয়েছে। মো ম্যাথের নির্বাহী পরিচালক সিন্ডি লরেন্স তিনি বললেন, জাতি হিসেবে আমাদের প্রয়োজন বাচ্চাদেরকে অঙ্ক, বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৌশলের প্রতি আগ্রহী করে তোলা, কারণ তারাই হচ্ছে আমাদের উৎপাদনের উৎস, আমাদের ভবিষ্যৎ কর্মশক্তি। প্রতিদিন ওই মিউজিয়ামে বাস ভর্তি করে আসে স্কুলের শিক্ষার্থীরা, আসেন বড়রাও। নানা রঙের তারে পেঁচানো হাইপার বলয়েড নামে রোলার কোস্টার ধরনের একটি রাইড সকলের কাছে খুবই জনপ্রিয়। মিউজিয়ামে আসা এক শিক্ষার্থী ওই হাইপার বলয়েড দেখে বলছে, এখানে অনেক কিছুই দ্রুত শিখতে পারছি, মজাও পাচ্ছি, খেলার সাথে সাথে এর মধ্যে দিয়ে অঙ্কও শিখতে পারছি। সেরার দাদা লিউ বললেন, এই মিউজিয়ামে আসলে বোঝা যায় আসলে অঙ্ক কত সহজ, মানুষ অঙ্কে যেভাবে ভয় পায় আসলে বিষয়টি তা নয়। শিক্ষার্থী কেবিন বললেন, মনে হচ্ছে আমি কিছু শিখতে পারলাম, বড় একটা সমস্যার সমাধান করতে পারলাম, এমনও মনে হচ্ছে। রোবট নিয়ে যেভাবে খেলতে পারে বাচ্চারা, অঙ্ক নিয়ে সেভাবে খেলতে যেন পারে তারা, তাদেরকে যেন অভ্যস্ত করা যায়, সেটি উদ্দেশ্য। কলেজের ডিন পোহা মেন্টিয়ার বললেন, এটা মনে রাখা ভালো যে অঙ্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এমন হওয়া উচিত যাতে শিক্ষার্থীরা ভয় না পায়। 8 লক্ষ বিদেশি শিক্ষার্থী এখানে প্রতি বছর আসেন অঙ্ক, বিজ্ঞান, বাণিজ্য এছাড়া বিভিন্ন রকম অঙ্ক সংক্রান্ত বিষয় শিখতে। আর ওই মো ম্যাথ মিউজিয়ামটি জনপ্রিয় হয়েছে অঙ্ক এবং প্রযুক্তি বিজ্ঞান সহ নানা বিষয়ের কারণে।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় এখনও সংশ্লিষ্ট থানায় গিয়ে পৌঁছয়নি। ঢাকার একটি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওদিকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে বিএনপি সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ে ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসন বলেছেন, চলতি দশকের শেষ নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলায় বিশ্বব্যাংক বাংলাদেশের জনগণকে দৃঢ় সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামিক স্টেট বা আইএস এর প্রকাশিত ভিডিও ফুটেজে অনেক কজন জিম্মিকে শিরশ্ছেদের করতে দেখা গিয়েছে। যে মুখোশধারী জঙ্গিকে, সেই ব্যক্তিটির আসল পরিচয় জানা গেছে। তবে নিরাপত্তা সূত্র সতর্ক করেছে যে ওই সংবাদটি সঠিক নাও হতে পারে। বৃহস্পতিবার মোহাম্মদ এম ওয়াজির বন্ধুদের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়েছে যে ধারণা করা হচ্ছে যে জিহাদি জন নামে পরিচিত ওই দীর্ঘ দেহী, যার উচ্চারণ লন্ডনবাসীদের মতো, তার নাম আসলে মোহাম্মদ এম ওয়াজি। তবে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জেমি ডেটমার রোম থেকে জানিয়েছেন যে ইউরোপীয় গোয়েন্দা সূত্র জিহাদি জন যে মোহাম্মদ এম ওয়াজি, সেই তথ্য তারা নাকচ করে দিয়েছে। তারা বলছে যা ধারণা করা হচ্ছে তার চাইতেও এই খবর আরও অনেক বেশি জটিল। সক্রিয়বাদীদের একটি দল জানিয়েছে যে ইসলামিক স্টেটের জঙ্গিরা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে যে আসিরিয়ান খ্রিস্টানদের অপহরণ করেছে, সেই সংখ্যা বর্তমানে অন্তত 220-তে পৌঁছেছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে গত তিন দিনে জঙ্গিরা হাসাকে প্রদেশের 10টি গ্রামের নিয়ন্ত্রণ দখল করার সময় ওইসব মানুষদের ধরে নিয়ে যায়। রাশিয়া মস্কোর বিরুদ্ধে আর নিষেধাজ্ঞা আরোপ না করার জন্য পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে। তারা বলছে ওই ধরনের হুমকিতে এটাই প্রতীয়মান হয় যে পশ্চিমারা পূর্ব ইউক্রেনের জন্য যে চুক্তি হয়েছে তা এগিয়ে নেওয়ার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু নেতা পূর্ব ইউক্রেনের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য দেওয়া বন্ধ না করলে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএর যাত্রীবাহী বোয়িং বিমানের ঢাকা করাচি ফ্লাইট বন্ধ হয়ে গেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর কান্ট্রি ম্যানেজার আলী আব্বাস পরিবার সহ বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। বন্ধ হয়ে গেছে পিআইএর ঢাকা করাচি ফ্লাইট। বৃহস্পতিবার ফ্লাইটটি ঢাকা আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ জানতে পারেন ফ্লাইটটি আসবে না। আর এই পরিস্থিতি তৈরি হয়েছে কান্ট্রি ম্যানেজারের বাসভবন এ অভিযান চালানোয়। গত বুধবার করাচি থেকে পিআই এর ফ্লাইটটি ঢাকা পৌঁছানোর পর আড়াই ঘন্টা ধরে ফ্লাইটে তল্লাশি চালানো হয়। কর্তৃপক্ষের এই মনোভাবের প্রতিক্রিয়ায় পাকিস্তান এয়ারলাইন্স তাদের PK-266 ফ্লাইটটি বাতিল করে দেয়। পাকিস্তানি দৈনিক দ্য নিউজ এ খবর দিয়েছে, ঢাকায় কর্মকর্তারা ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। আলী আব্বাসের বিরুদ্ধে মুদ্রা ও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পত্রিকার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওদিকে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম বৃহস্পতিবার বলেছেন, তারা জানতে পেরেছেন যে ঢাকায় পিআইএর কান্ট্রি ম্যানেজারের বাসভবনে অভিযান চালানো হয়েছে। বিষয়টি বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। পাকিস্তানের মুখপাত্র আরও বলেন, কেন এই অভিযান চালানো হয়েছে তার কোনো কারণ বাংলাদেশ কর্তৃপক্ষ এখনও তাদের কাছে ব্যাখ্যা করেননি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিশ্বকাপ ক্রিকেটের তৃতীয় ম্যাচে বাংলাদেশ 92 রানের বড় ব্যবধানে হারল শ্রীলঙ্কার কাছে। বৃহস্পতিবার মেলবোর্নে অনুষ্ঠিত ওই ম্যাচে প্রথম ব্যাট করে মাত্র এক উইকেটে হারিয়ে 332 রান করে শ্রীলঙ্কা।
এই ছিল আমাদের আজকের ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.